alla PON.
প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে নির্বাচনে যাওয়ার জন্য বিরোধীদের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নির্বাচন কমিশন, আর সেই নির্বাচন কমিশন বিএনপিকে চিঠি দিয়েছে সম্প্রতি। এ বিষয়ে আজ আমরা কথা বলব আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সাথে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব মুজিবুর রহমান মঞ্জু, নির্বাচন কমিশন সংলাপের জন্য বিএনপিকে চিঠি দিয়েছে, কিন্তু বিএনপি তাতে সাড়া দেবে না বলে জানিয়েছে। আপনার কি মনে হয় এই সংলাপে বিএনপি সাড়া দিলে চলমান সংকটের একটা সমাধান আসতে পারত?
ধন্যবাদ। নির্বাচন কমিশন যে সংলাপের জন্য আহ্বান করেছে, এটাকে তো বিএনপি বলেছে যে এটা একটা নতুন সরকারের কৌশল। আসল কথা হচ্ছে যে আমাদের যে নির্বাচনগুলো অতীতে হয়ে সবগুলোতেই আমরা দেখেছি, এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা তখনই মুখ্য হয় যখন সরকার একটা শক্তিশালী অবস্থানে থাকে এবং সরকার একটা নিরপেক্ষ অবস্থানে থাকে। সরকার যদি দলীয় অবস্থানে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস বলছে এ পর্যন্ত কোনো নির্বাচনই নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে হয়নি। বরং আমরা তিনটি নির্বাচন দেখেছি কেয়ারটেকার সরকারের অধীনে, যেগুলোতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখতে পেরেছে এবং সেগুলো নির্বাচন নিয়ে তেমন অপেক্ষাকৃত কম বিতর্ক হয়েছে। সুতরাং আমি মনে করি যে বিএনপি যে পজিশন নিয়েছে এটা বিএনপির আন্দোলনের সাথে এটা সহায়ক, কারণ বিএনপি বারবারই বলছে যে নির্বাচন কমিশন নয় বরং সরকার নিরপেক্ষ হওয়াটাই গুরুত্বপূর্ণ। সুতরাং বিএনপি কেন এই নির্বাচন কমিশনের সংলাপে যাবে, এটা তো কোনো মুখ্য আলোচ্য বিষয় নয়। এটা হচ্ছে কেয়ারটেকার সরকার বা একটা নিরপেক্ষ সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন যদি নির্বাচন কমিশন কোনো সংলাপের আয়োজন করে তখন সেটা অর্থবহ হতে পারে, তার আগে এটা অর্থবহ হতে পারে না।
জনাব মঞ্জু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশনের কিছু করার কোনো ক্ষমতা নেই, এজন্য তারা সংলাপে যাবেন না। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে প্রশ্ন আসছে কে নির্বাচন কমিশনকে ক্ষমতাহীন করল, আর কি করলে নির্বাচন কমিশন শক্তিশালী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে?
নির্বাচন কমিশনকে শক্তিহীন করার জন্য কে দায়ী, এই প্রশ্নের জবাবে আসলে বলতে হয় যে বাংলাদেশে যে তিনটি দল স্বাধীনতা পরবর্তী সময় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দলই এবং তাদের যারা এলাই ছিল তারাই এর জন্য দায়ী। কারণ প্রত্যেকেই যতবারই ক্ষমতায় এসেছেন তারা প্রত্যেকটি রাষ্ট্রের স্তম্ভ প্রতিষ্ঠানকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, তারা দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এই দায় থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই মুক্ত না। সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জায়গাটাই আমরা উদাহরণ হিসেবে দেখেছি, আপনারও মনে থাকার কথা, আপনি একজন প্রবীণ সাংবাদিক, প্রাজ্ঞ সাংবাদিক, আপনি দেখেছেন যে কেয়ারটেকার সরকারের আমলে যারা যখন দায়িত্ব নেয় তখন কিন্তু তারা এসে পুরো প্রশাসনিক জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসে এবং তারা সন্ত্রাস বিরুদ্ধে একটা অভিযান চালায়, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযুক্ত লোকদেরকে তারা একটা গ্রেফতার করে এবং তারা মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করে নিয়ে আসে যে হ্যাঁ একটা প্রশাসনিক নিরপেক্ষতা এখানে তৈরি হয়েছে এবং আমাদের জাতীয় জীবনে একটা ছন্দ ফিরে আসে। এ কারণেই নির্বাচন কমিশনও তখন তার স্বাভাবিক শক্তি যেটা ফিরে পায়। আমাদের নির্বাচন কমিশন আইনে যেটা আছে যে নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসন, থানা, পুলিশ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসে, এটা তখনই কার্যকর করা সম্ভব যখন ক্ষমতাসীন সরকার এখানে ইন্টারফেয়ার না করবে। এবং কেয়ারটেকার সরকারের সময় আমরা দেখি যে তাদের এই ইন্টারফেয়ারেন্সটা থাকে না এবং অ্যাকচুয়ালি কেয়ারটেকার সরকারের আমলে নির্বাচন পরিচালনার যে সময়টা আমরা দেখি তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল ঘোষণা এবং ক্ষমতা অর্পণ পর্যন্ত এখানে নির্বাচন কমিশনকে আমরা খুবই শক্তিশালী আকারে দেখতে পাই। সুতরাং আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে অবশ্যই সরকারের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আমাদের যে আইন আছে এখানে হয়তো কিছুটা সংশোধন লাগবে, আদার দেন যে আইন আছে এই আইনের পক্ষেই সরকার যদি নিরপেক্ষ হয়, শক্তিশালী হয়, নির্মোহ হয়, নির্দলীয় হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন শক্তিশালী হবে।
শ্রোতা বন্ধুরা, আলাপন অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচন কমিশনের চিঠি দেয়া নিয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব মঞ্জু, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আর এক বছরের কম সময় হাতে আছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোনো সমঝোতা হলো না, তাতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? অনেকেই কিন্তু বৃহত্তর রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছেন, আপনি কি বলবেন?
জি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তো অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে 86 নির্বাচন, 88 নির্বাচন, এরপরে গত কয়েকদিন আগে যদি আমরা দেখি তাহলে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচন আমরা দেখেছি কোন বিরোধী দল যায়নি এবং প্রায় অর্ধেকেরও বেশি আসন আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবং আমরা দেখেছি যে প্রায় 150 কেন্দ্রে একটা ভোটও পড়ে নাই। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি নাই, জনশূন্য, সেখানে এই আপনার গৃহপালিত মানে জন্তুরা ঘোরাফেরা করে, মানুষের লেশমাত্র ছিল না। আবার 2018 সালের নির্বাচনে আমরা দেখেছি যে একটা সমঝোতা, একটা আলোচনার প্রেক্ষাপট ধরে বিদেশি সংস্থাগুলো বা বিদেশিদের এক ধরনের দ্বিতীয়ালিতে সবাই অংশগ্রহণ করেছেন, কিন্তু সেখানে দেখা গেল যে বিরোধী দলকে মাঠে নামতে দেওয়া হয়নি। এবং শুধু তাই না, আপনার নির্বাচনের আগের দিন রাত্রেই দেখা গেল যে 95% ভোট কাস্ট করে নেওয়া হয়। সুতরাং বাংলাদেশে নির্বাচনের সমঝোতা এবং একক নির্বাচনের যে পরিস্থিতি, এটা দুইটারই ফলাফল আমরা দেখেছি একই রকম। সেজন্য আমি মনে করি যে সমঝোতায় আসতে পারে একটাই, যেটা 1990 সালে হয়েছে। 1990 সালে একটা গণ অভ্যুত্থান পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতাসীন সরকার রাজি হয়েছিল যে তারা কিভাবে ক্ষমতা ছেড়ে একটা কেয়ারটেকার পরিস্থিতি বা কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা অর্পণ করবেন, এবং সাংবিধানিক একটা পদ্ধতি তখন বের করা হয়েছে। দেখেন, বারবার বলা হয় সংবিধানে কেয়ারটেকার নাই বা সংবিধানের বিধান নাই। জনগণ চাইলে রাজনৈতিক দলগুলো, মোস্ট অফ দি পলিটিক্যাল পার্টিস, ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিস যারা আছেন, তারা যদি চান তাহলে অবশ্যই কোনো না কোনো পথ বের করা সম্ভব। 1990 সালে তো বের হয়েছে। সুতরাং আমি মনে করি সমাধান একটাই, 1990 সালের যেই রূপরেখা ছিল জোটের, সেই রূপরেখার আলোকে একটা নিরপেক্ষ দলীয় কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার, যেটাই আমরা বলি, সেটার অধীনে একটা নির্বাচন সমঝোতার মাধ্যমে হলে তাহলে বাংলাদেশের একটা গণতন্ত্র বা একটা সহমর্মী একটা পরিবেশ ফিরে আসবে। আদার দেন এখানে সংঘাত হবে, এর পরবর্তী পরিণতি আমি মনে করি কারোর জন্য ভালো হবে না এবং বাংলাদেশ একটা ভয়াবহ অন্ধকার যুগে প্রবেশ করবে।
জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, গত দুটি নির্বাচনে বাইরের কোনো কোনো দেশের হস্তক্ষেপ ছিল খুবই নগ্ন এবং বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে তা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে এমন অভিযোগ করেন বিশেষজ্ঞ মহলের অনেকেই। প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনেও কি এমন হস্তক্ষেপ হতে পারে?
যে আপনি যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু এটাই সত্য। আপনি যা বলেছেন এটা আমরা অনেকে রাজনীতিবিদরা এগুলোকে আমরা এড়িয়ে যাই, অস্বীকার করি। সত্য যে আমাদের এখানে রাজনীতিতে বিদেশি শক্তি বা আমাদের উন্নয়ন সহযোগী যে সমস্ত রাষ্ট্র আছে, বন্ধু রাষ্ট্র আছে, তাদের একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ ভূমিকা আমরা দেখতে পাই। 2018 সাল বা 2014 সালের নির্বাচন আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত কিভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সাক্ষাৎ করার পরে পরবর্তী ঘটনাগুলো কিভাবে ঘটেছে। গতবারও আমরা দেখেছি এরকম একটা অনৈতিক নির্বাচনকেও কেউ কেউ সমর্থন দিয়েছেন, পরবর্তীতে সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন। আমি মনে করি যে এবারের প্রসঙ্গটা অনেকটা পরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি, কারণ এবারে বন্ধু রাষ্ট্র বা সহযোগী রাষ্ট্ররা কিন্তু আগে থেকেই তারা একটা কনসার্ন শো করেছেন যে তারা একটা নিরপেক্ষ, একটা অর্থবহ নির্বাচন তারা দেখতে চান। সুতরাং আমি মনে করি যে বিদেশি শক্তিরা যদি ক্রেডিবল ইলেকশনের পক্ষে থাকেন তাহলে তাদের প্রতি দেশের মানুষের বন্ধুভাবাপন্ন যে আচরণ সেটা থাকবে। আর যদি কোনো রাষ্ট্র এই দেশের গণতন্ত্র, এদেশের নির্বাচন ব্যবস্থা বিপন্ন হওয়া দেশের পরস্পর সহমর্মিতার রাজনীতির বিপন্ন হওয়াকে সমর্থন করেন, তাহলে দেশ এবং জনগণের কাছে সেই রাষ্ট্রের বন্ধুত্বের ভাবমূর্তিটাই ক্ষুণ্ণ হবে। আমি কিন্তু আশাবাদী মানুষ, আমি আশা করি যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো এবারে অন্তত এ বিষয়ে তারা নিজেদেরকে সংশোধন করে নেবেন এবং তারা এটা বুঝতে সক্ষম হবে। যদি তারা সেটা বুঝতে সক্ষম না হন, তাহলে বাংলাদেশের মানুষের ঘৃণা এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ নিয়ে তাদেরকে আমাদের এই বন্ধুত্বের জায়গায় তাদেরকে থাকতে হবে।
তো জনাব মুজিবুর রহমান মঞ্জু, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
জি ধন্যবাদ, আপনার মাধ্যমে রেডিও তেহরানের সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতা মন্ডলীকে আমি অভিনন্দন জানাই।